কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 14 জুন সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত, নিখোঁজ আবু তাহা ও গুমের রহস্য ভেদে সরকারের অনীহা। প্রথম আলো, মামলা করতে বাদীর এনআইডি বাধ্যতামূলক, হাইকোর্ট ইত্তেফাক। বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান, বললেন ওবায়দুল কাদের কালের কণ্ঠ। কিশোর গ্যাং লিডাররা ধরা ছোঁয়ার বাইরে, যুগান্তর। নাসির উদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে পরিমনির মামলা, মানব জমিনের শিরোনাম। আমাদের নাম্বার ওয়ান ইস্যু, 11 লাখ রোহিঙ্গার প্রত্যাবর্তন, পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ প্রতিদিন। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কৃষক স্বার্থে লড়াই চলবে, সিঙ্গুর আইন পাশের 10 বছর পূর্তিতে টুইটে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা। চলে যাচ্ছে রাজ্য সভাপতির পদ, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন দিলীপ ঘোষ, বাড়ছে জল্পনা আজকাল। কোনোদিন ভোটে জেতেননি, বিজেপিই বিধায়ক করেছিল মুকুলকে তোপ শুভেন্দুর, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের রাজশাহী শহরে লকডাউনের চিত্র তুলে ধরে দৈনিক প্রথম আলো এক ফুল ব্যবসায়ীর বক্তব্য নিয়ে শিরোনাম করেছে, সরকার একটু খাবারের ব্যবস্থা করলে এখানে এসে বসতে হতো না। কি বলবেন আপনি এ খবর সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজশাহী শহরের লকডাউন সম্পর্কে দৈনিক প্রথম আলো যে চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তা সত্যি আমি মনে করি বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষের জীবনের বাস্তবতা ফুটে উঠেছে এর মাধ্যমে। এই প্রতিবেদনে সুশীল গুপ্ত নামে একজন ফুল ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে শিরোনাম করা হয়েছে যে সরকার যদি ভাতের ব্যবস্থা করত তাহলে এখানে আসতে হতো না, অর্থাৎ এই লকডাউন ভেঙে এই ফুল নিয়ে বসতে হতো না। এই রকম চিত্র আসলে বাংলাদেশের বহু জায়গার বহু মানুষের, বিশেষ করে পল্লী এলাকার লোকজন অনেক সংকটের ভেতরে, তাতে কোনো সন্দেহ নেই। শহরের যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এইরকম মানুষ, তাদের যে কি একটা পরিস্থিতি হয়েছে এই করোনা ভাইরাসে লকডাউনের কারণে, তা বলে শেষ করা যাবে না। আন্তর্জাতিক অঙ্গনে যে প্রভাব পড়েছে তার প্রভাব বাংলাদেশেও পড়বে, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশ যখন লকডাউন দিচ্ছে তখন কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দিতে পারবে না বা পারছে না। কারণ হচ্ছে যে উন্নত বিশ্বের অর্থনৈতিক শক্তি এবং অর্থনীতির অবস্থা আর আমাদের অর্থনীতির অবস্থা কিন্তু এক না। তারা লকডাউন দিয়ে দিচ্ছে, জনগণকে মাথা পিছু খরচের বাবদ একটা টাকা বরাদ্দ দিয়ে দিচ্ছে সরকারের কোষাগার থেকে। বাংলাদেশের সরকারের পক্ষে তা কিন্তু করা সম্ভব না। এমনকি যা টুকিটাকি বরাদ্দ দেওয়া হয়েছে তার ভিতরেও আবার লুটপাট হয়েছে। সবকিছু মিলে দৈনিক প্রথম আলো যে শিরোনাম, সে শিরোনাম সমাজের বাস্তবতার কথা বলছে, দেশের বাস্তব চিত্র তুলে ধরেছে বলে আমি মনে করি।
ইসরায়েলের পরমাণু চুল্লিগুলোর উপর নজরদারি করতে জোরালো আহ্বান জানিয়েছে কাতার। এই আহ্বানের গুরুত্ব কি?
জি, ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু কর্মসূচির ব্যাপারে নজরদারি জোরদার করতে মধ্যপ্রাচ্যের দেশ কাতার যে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রতি, সেই আহ্বান খুবই যুক্তিযুক্ত এবং এই আহ্বানকে বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি। কাতারের এই আহ্বানের বিশেষ দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে যে যখন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদানের মতো দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের পদক্ষেপ নিয়েছে, ঠিক তখনই তাদেরই প্রতিবেশী দেশ বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যবর্তী একটি দেশ কাতার, সেই দেশ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং দেশটি সম্প্রতি বলেছে যে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দখলদারিত্ব মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার প্রশ্নই ওঠে না। একই ধরনের বক্তব্য দিয়েছে কুয়েত, ওমানও প্রায় একই রকমের অবস্থান নিয়েছে। সেখানে সৌদি আরবের অবস্থান কিছুটা টলটলেমান, অর্থাৎ ইসরায়েলের পক্ষে। যা হোক, তো কাতারের এই যে ইসরায়েল বিরোধী অবস্থান আজকের এই বক্তব্যের মাধ্যমে সেটি আরও শক্ত হয়ে দেখা দিল। কাতারের এই আহ্বানের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে যে কাতার কিন্তু বিশ্বের অন্যতম প্রধান ধনী দেশ, এছাড়া মধ্যপ্রাচ্যে বেশ প্রভাবশালী দেশ, তাতে কোনো সন্দেহ নেই। এবং প্রভাবশালী দেশ কতটা সেটা আমরা বুঝতে পারি যে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর চার দেশ মিলিয়ে যখন সম্মিলিতভাবে কাতারের বিরুদ্ধে অবরোধ দিয়েছে তখন এই কাতার কিন্তু তাদের কাছে মাথা নত করেনি। পাশাপাশি উন্নত বিশ্ব অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাথেও কাতারের যোগাযোগ কিন্তু ভালো। ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে ইসরায়েলের গোপন কর্মসূচির ব্যাপারে নানা রকমের কথা বলে এসেছে, প্রতিবাদ করেছে, তাদের কর্মসূচির ব্যাপারে তদন্ত করার জন্য আইএইএ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু কেউ ইরানের কথাই কর্ণপাত করেনি, এই কারণে যে ইরান যেহেতু ইসরায়েল বিরোধী একটি দেশ, ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা প্রচণ্ড, সেই কারণে কেউই এর গুরুত্ব দেয়নি। অন্যদিকে ইসরায়েল হচ্ছে পশ্চিমা দেশগুলোর একেবারে পোষ্য পুত্রের মতো। কিন্তু কাতারের আহ্বান আন্তর্জাতিক বিশ্বকে কিছুটা হলেও আলাদা করে নাড়া দেবে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইসরায়েলের এই যে গোপন পরমাণু কর্মসূচি, তার ব্যাপারে কিন্তু উন্নত বিশ্বের বা পশ্চিমা বিশ্বের বা কোনো দেশের তেমন কোনো মাথা ব্যথা নেই, যতটা মাথা ব্যথা আছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। এবং যাদের মাথা ব্যথা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে, তারা সবাই কিন্তু পরমাণু অস্ত্র ধার দেশ, এবং তাদের কেউ কেউ বিশ্বে পরমাণু অস্ত্রের ব্যবহার করেছে। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, এটি প্রমাণিত, তারপরেই কিন্তু 2015 সালে চুক্তি হয়েছিল। অথচ সেই ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে তাদের উদ্বেগের শেষ নেই, অন্যদিকে ইসরায়েলের পরমাণু কর্মসূচি সম্পর্কে তাদের কিন্তু কোনো রকমের মাথা ব্যথা নেই। এই যে একটা দ্বিচারী অবস্থা, কাতারের এই আহ্বান এই দ্বিচারিতাকেও কিন্তু ধাক্কা দিয়েছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কৃষক স্বার্থে লড়াই চলবে, সিঙ্গুর আইন পাশের 10 বছর পূর্তিতে টুইটে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে কৃষকদের স্বার্থে লড়াই চলবে। আজ এক টুইটে কৃষকদের দাবি আদায় এবং তাদের জীবনযাত্রার পরিবর্তনে নিজের লড়াইয়ের কথা স্মরণ করেছেন মমতা। তিনি কৃষকদের প্রতি নরেন্দ্র মোদীর উদাসীনতার কথাও তুলে ধরেছেন। সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম, মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাই টুইট করে মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেত্রীর দলত্যাগ। এই খবরে লেখা হয়েছে, অতি অল্প সময়ের মধ্যে তালিকাটা ক্রমশই দীর্ঘ হচ্ছে। মুকুল রায় বিজেপি ছাড়তেই একে একে দলত্যাগ করে ঘাসফুল শিবিরে ঝুঁকছেন দলের একাধিক নেতা নেত্রী। এবার সেই তালিকায় নাম লেখালেন রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক তথা আইনজীবী দেবজানী দাশগুপ্ত। সোমবার সকালে তিনি টুইট করে গেরুয়া শিবিরের যাবতীয় পদে ইস্তফার কথা প্রকাশ করেন। সেই সঙ্গে এও লেখেন, বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাই দলবদলের সিদ্ধান্ত। দেবজানীর পদত্যাগ নিয়ে এখনও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কয়েকদিন আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মুকুল রায়, ফিরে গেছেন পুরনো ঘরে। স্বাভাবিকভাবেই তা নিয়ে বিজেপির অনেক নেতাই ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেই তালিকায় এবার নাম জুড়ল মুকুল রায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। সুকৌশলে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে কটাক্ষ করে তিনি বললেন, মুকুলদা কোনোদিনই ভোটে জেতেননি, বিজেপি বিধায়ক করেছিল। সংবাদ প্রতিদিনে এ খবরটি ছাপা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।